أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد على السلام حيا على السلام
Alhamdulillahi Rabbil Alameen. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
الضالين. الله تعالى الله تعالى একটি নাম হলো সত্তার, একটি গুণবাচক নাম। অভিধানে সত্তারের অর্থ করা হয়েছে সেই সত্তা যিনি পর্দার অন্তরালে বা যিনি প্রচ্ছন্ন, তার জন্য এই শব্দ ব্যবহার হয়। আল্লাহর জন্য সত্তার অর্থাৎ আল্লাহ সত্তারুল অয়ুব, আল্লাহ তালাই সেই সত্তা যিনি দুর্বলতা এবং ভুল ভ্রান্তিকে গোপন করেন, লুকিয়ে রাখেন, প্রকাশ করেন না। আল্লাহ শুধু মানুষের দুর্বলতা ও ভুল ভ্রান্তিকেই গোপন রাখেন না, বরং আল্লাহর হাদিসে আছে যে আল্লাহ তাআলা সাদর পছন্দ করেন, অর্থাৎ ঢেকে রাখা বা দুর্বলতা প্রকাশ না করা ভালোবাসেন। একটি হাদিস রয়েছে, আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আল্লাহ আযা ওয়া জাল ইউহিবুল হায়া ওয়া সিদক। হযরত ইয়ালা বিন উমাইয়ার পক্ষ থেকে বর্ণিত এটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা হায়া লজ্জাবোধ এবং সতর কে ভালোবাসেন, অর্থাৎ ঢেকে রাখা পছন্দ করেন। আর খোদা তালা কিভাবে নিজ বান্দার দুর্বলতা ঢেকে রাখেন বা দোষ ত্রুটি ঢেকে রাখেন সে সম্পর্কে রওয়ায়েত রয়েছে। সফওয়ান বিন মুরিজ বর্ণনা করেন যে এক ব্যক্তি হযরত ইবনে ওমরকে জিজ্ঞেস করেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্তরঙ্গ আলোচনার বা খোদার সাথে মানুষের অত্যন্ত কাছের সত্তার মতো সত্তার সাথে যেমন আলোচনা হয় সে আলোচনার কি শুনেছেন? তিনি বলেন যে তোমাদের এক ব্যক্তি যখন খোদার অতি নিকটে আসবে, খোদা তার উপর রহমতের ছায়া করবেন, তখন খোদা জিজ্ঞেস করবেন যে তুমি অমুক অমুক কাজ করেছ, সে বলবে যে হ্যাঁ হে প্রভু। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি অমুক কাজও করেছ, সে বলবে যে হ্যাঁ। আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিয়ে তাকে বলবেন যে আমি এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা বলবেন যে আমি ইহ জগতে তোমার দুর্বলতা ঢেকে রেখেছিলাম, আজ আজ কিয়ামত দিবসেও তোমার দুর্বলতা আমি ঢেকে রাখছি, আর যে ভুল এবং অন্যায় কাজ তুমি করেছ তা ক্ষমা করছি। তিনি হলেন সেই আমাদের প্রিয় প্রভু, প্রিয় খোদা, যিনি নিজ বান্দাদের এইভাবে পর্দাপুষ্টি করেন, দুর্বলতা ঢেকে রাখেন এবং মার্জনা করেন, ক্ষমা করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে অন্যান্য ধর্ম বা অপরাপর ধর্মে খোদা তালার পর্দাপোষী বা দুর্বলতা ঢেকে রাখার যে বৈশিষ্ট্য আছে তা তাদের ভিতর নেই। যেমন খ্রিস্টান ধর্মে যদি দুর্বলতা ঢেকে রাখার বিশ্বাস থাকত তাহলে প্রায়শ্চিত্তবাদের বিশ্বাস থাকতই না। আর আর্যদের ভিতরও যে পুনর্জন্ম এবং জন্মান্তবাদের ধারণাই থাকত না। আর পৃথিবীতে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন প্রাণী আসে, তাদের বিশ্বাস অনুসারে শাস্তির নিদর্শন স্বরূপ এমনটি হয়। তাই খোদাতালার সত্তারিয়ত বা দুর্বলতা ঢেকে রাখার যে বৈশিষ্ট্য এটি ইসলামেই শুধু উপস্থাপন করে, যার বহিঃপ্রকাশ ইহজগতে হয় আর পরকালেও। কিন্তু এর অর্থ মোটেই এটি করা উচিত নয় যে আল্লাহ তাআলা যেহেতু দুর্বলতা বা দোষ ত্রুটি পছন্দ করেন আর বান্দাকে বলেন যে আমি ইহজগতে তোমার দুর্বলতা ঢেকে রেখেছি, এখানেও তোমার দুর্বলতা ঢেকে তোমাকে ক্ষমা করছি। এর অর্থ মোটে এটি নয় যে এর কারণে আমরা লাগামহীন হয়ে যাব বা ভালো মন্দের পার্থক্যই আমাদের মাথা থেকে উঠে যাবে, এমনটি হওয়া উচিত নয়। বা একথা মনে করা যে ক্ষমা তো আমরা পেয়েই যাব, অপকর্ম করলে অসুবিধা কি যাচ্ছে তাই করি। চলো, এক হাদিসে আছে যে মোমেনদের উপর খোদাতালার পর্দা এমন অগণিত যে তা গুনে শেষ করা যাবে না। আল্লাহ তালা বান্দার দুর্বলতা ঢেকে রাখেন অগণিত পর্দার মাঝে। এক মোমেন যখন পাপ করে, সেই পাপের ফলে এক একটি করে পর্দা তার ছিন্ন হতে থাকে। যদি অনবরত পাপ করতে থাকে তাহলে লেখা আছে যে কোনো পর্দাই আর বাকি থাকে না। তখন আল্লাহ তালা ফেরেশতাকে বলেন যে আমার বান্দাকে আবৃত করো, ঢেকে দাও। তখন ফেরেশতা নিজেদের ডানার মাধ্যমে মানুষকে ঢেকে দেন। দেখুন খোদা তালার সত্তারিয়ত, খোদা কিভাবে দুর্বলতা ঢাকেন। কিন্তু মানুষ যদি খোদার এই ব্যবহারের পরও যদি নিজেদের অবস্থায় পরিবর্তন না আনে তাহলে আল্লাহ তালা কি ব্যবহার করেন, এতে দীর্ঘ হাদিসে তা বর্ণিত হয়েছে। আল্লাহ তালা এই বান্দাকে ফেরেশতার আবৃত করার পর যদি সে ব্যক্তি তওবা করে তাহলে খোদা তার তওবা গ্রহণ করেন এবং তার পর্দাকে আল্লাহ তালা পুনর্বহাল করেন যা ছিন্ন হয়ে গিয়েছিল। বরং প্রতিটি পর্দার জায়গায় আল্লাহ তালা আরো নয়টি পর্দা তার দুর্বলতাকে ঢেকে রাখেন, ঢেকে দেন যেন তার দুর্বলতা ঢাকা থাকে। কিন্তু এক বান্দা যদি তওবা না করে আর পাপের ভিতর যদি নিমজ্জিত থাকে তাহলে ফেরেশতা বলে যে আমরা কিভাবে তাকে আবৃত করব, এতটা সীমা ছাড়িয়ে গেছে যেহেতু আমাদেরকেও নোংরা করছে, আমাদেরকেও কলুষিত করছে। তখন খোদা তালা ফেরেশতাকে বলবেন যে তাকে পরিত্যাগ করো। এরপর তার সাথে কি ব্যবহার হবে, তখন লেখা আছে আল্লাহ তালা তার প্রতিটি পাপ এবং অপকর্ম যা সে অন্ধকারে করেছে তাও আল্লাহ তালা প্রকাশ করেন। অর্থাৎ তখন আর খোদার পক্ষ থেকে পর্দা থাকে না তার দুর্বলতার উপর। তাই প্রতিটি মোমেনকে আমাদেরকে সদা সচেষ্ট থাকা উচিত যেন আমরা তওবাকারী গণ্য হই আর তার সত্তারিয়ত থেকে যেন সবসময় অংশ পাই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম খোদার সত্তারিয়ত বা আল্লাহ তাআলার দুর্বলতা ঢেকে রাখেন এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় বলেন যে মালিক ইয়াউমিদ্দিনের দাবি হল মানুষকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করা। যেভাবে এক ছাত্র পরীক্ষার জন্য পরিশ্রম করে কিন্তু পরীক্ষায় কিছু যদি ত্রুটি থেকে যায়, জাগতিক নিজাম বা ব্যবস্থাপনা অনুসারে সে ফেল করে ব্যর্থ হয়, কিন্তু আল্লাহ তাআলার রহিমিয়ত তাকে পাশ করান। রহিমিয়তে এক ধরনের পর্দাপোশী থাকে, এক ধরনের দুর্বলতা ঢেকে রাখার বৈশিষ্ট্য রয়েছে। তিনি আরো বলেন যে ইসলাম সেই খোদা পৃথিবীর সামনে উপস্থাপন করেছে যিনি সকল প্রশংসার অধিকারী। তাই এটি সত্যিকারের মতে তিনি রহমান, কোন কর্ম ছাড়াই, মানুষের পক্ষ থেকে কোন কর্ম ছাড়াই তিনি দান করেন। ইসলাম এমন খোদা উপস্থাপন করেছে যিনি সকল প্রকারের প্রশংসার অধিকারী, যাতে যার সত্তায় সকল ইতিবাচক বৈশিষ্ট্য সমবেত। তিনি একমাত্র সত্তা যার ভিতরে সমস্ত গুণাবলী সমবেত হতে পারে, আর তিনি এমন দাতা যিনি সত্যিকার অর্থে দান করেন এবং রহমানীয়তের জলবা বা বিকাশ ঘটে তার সত্তায়। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোন কর্ম নাও করে, অর্থাৎ তার কাজ যদি সামান্য হয়, আল্লাহ তাআলা অশেষ দানে তাকে ভূষিত করেন, এটি তার মালিকিয়ত। অর্থাৎ তিনি মতি বা দাতা বা রহমান যিনি অযাচিত দানকারী। মালিকিয়ত অনেক সময় এমন ভাবে মালিকিয়তের বিকাশ ঘটেছে তাতে আমরা রহমানিয়ত দেখতে পাই, কোন কর্ম ছাড়াই অব্যাহত ভাবে দান করেন আর দুর্বলতা ও ভুল ভ্রান্তিকে আলাদা ঢেকে রাখেন। তিনি আরো বলেন যে মালিকিয়তিয়ামিদ্দিন বিচার দিবসের তিনি অধিপতি মালিক, তিনি সফলতা দান করেন। পৃথিবীর জাগতিক কোন সরকার প্রত্যেক বিএ পাশকে চাকরি দেওয়ার দায়িত্ব নিতে পারে না, কিন্তু খোদাতালার সরকার বা রাজত্ব কামেল অনন্ত ধনভাণ্ডারের মালিক এবং অধিপতি, তার দরবারে কোন কিছুর অভাব নেই। প্রত্যেক কর্মী বা পরিশ্রমীকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছান। পুণ্য এবং নেক কর্মের কারণে অনেক দুর্বলতা এবং ত্রুটি বিচ্যুতিকে তিনি ঢেকে রাখেন, যে অভাব এবং ত্রুটি থেকে যায় কর্মে সেই ত্রুটি তিনি দূর করেন। তিনি তাওয়াব, তিনি মুস্তাহিক অর্থাৎ তিনি হায়াদার। খোদা বান্দার সহস্র সহস্র ত্রুটি দুর্বলতা সম্পর্কে অবগত থাকেন, তিনি প্রকাশ করেন না। হাদিসে আছে যে আল্লাহ তাআলা হায়া বা লজ্জাবোধকে ভালোবাসেন, পছন্দ করেন। আর এই হায়া বা লজ্জাবোধ অর্থ এই নয় যে তিনি কোনো কিছু বলতে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, এমন নয়, বরং বন্দাকে লজ্জিত হওয়া থেকে তিনি বাঁচাতে চান। আল্লাহ তাআলা দুর্বলতা প্রকাশ করেন না। হ্যাঁ, একটি সময় এমন আসে যখন মানুষ ধৃষ্ট হয়ে যায়, পাপে ক্রমশ অধপতিত হতে থাকে। খোদা তালার যে লজ্জাবোধ এবং কর্তাপুষির যে বৈশিষ্ট্য, সেটি থেকে সে লাভবান হওয়ার চেষ্টা করে না, বরং নাস্তিকতা তার ভিতর মাথা চাড়া দেয়। তখন খোদার আত্মাভিমান সেই ধৃষ্টকে ক্ষমা করা পছন্দ করে না, তাই এমন ব্যক্তিকে লাঞ্ছিত করা হয়। তিনি আরো বলেন যে বস্তুত মুসলিম আসলাম বলছে, আমার কথার অর্থ শুধু এতটা যে রহিমিয়তে পর্দাপুষি বা দুর্বলতা ঢাকার উপকরণ আছে, কিন্তু তার পূর্বে কোন কর্ম থাকা বা কোন কাজ, তার পূর্বে কর্ম আবশ্যক। কর্মে যদি কোন ত্রুটি থেকে যায়, দুর্বলতা থেকে যায়, আল্লাহ রহিমিয়তের মাধ্যমে সেই দুর্বলতা দূর করেন, অনেক সময় রহমানিয়তের বিকাশ ঘটে থাকে এমন ক্ষেত্রে। তো এইসব কিছুর সার কথা হল, রহিমিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা দুর্বলতা ঢাকেন, আর মানুষ যে কিছুটা কাজ করছে বা তাহাতে যে কর্ম সাধিত হচ্ছে, খোদা তাআলা তার প্রতিদানও দেন। পাপ করার পর যদি মানুষ লজ্জিত হয় আর তওবার দিকে যদি তার মনোযোগ নিবদ্ধ হয়, তাহলে খোদা তালা ত্রুটি বিচ্যুতি দুর্বলতা বা পাপকে ঢেকে রাখেন, প্রকাশ পেতে দেন না। সুতরাং আল্লাহ তালা যে লজ্জাবোধকে ভালোবাসেন, দুর্বলতা ঢেকে রাখেন, তার অর্থ এই নয় যে মানুষকে পাপে বা দুর্বলতায় ধৃষ্ট হয়ে যাওয়া উচিত। এর ফলে তো তাহলে পাপের মাত্রা বেড়ে যাবে, পাপে মানুষ ক্রমশ ধৃষ্ট হয়ে উঠবে এবং মানুষ সমাজকে আরো দূষিত করবে। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তাই আর কোন নেক কর্মের প্রয়োজন নেই, এ কথাই সে ভাববে। তো তাই এই বিষয়টা হাদিসে ব্যাখ্যা করা হয়েছে, এমন ধৃষ্ট, এমন নাছোড় যারা, তাদের ক্ষেত্রে খোদার লজ্জাবোধ হায়া কাজ করে না, বরং দৃষ্টির আড়ালে গভীর অন্ধকারে সে যে পাপ করে, সেই পাপও আল্লাহ তাআলা প্রকাশ করেন তাদের। আল্লাহ তাআলার গুণবাচক নাম সত্তারের কল্যাণে তার কাছে স্থায়ীভাবে দোয়া করা উচিত যে হে আল্লাহ, তোমার সত্তারিয়তের চাদরে আমাদেরকে আবৃত রাখো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অনেক দোয়া শিখিয়েছেন। হযরত জুবায়ের বিন মুতাইম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কথা বলতে শুনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো কখনো বাদ দেননি, কখনো পরিত্যাগ করেননি। এই দোয়া হলো, হে আল্লাহ, আমার নগ্নতাকে ঢেকে রাখো, আমার আশঙ্কাকে নিরাপত্তায় বদলে দাও হে আল্লাহ। যে সমস্ত আশঙ্কা বিপদাপদ আমার অগ্রে পশ্চাতে আছে, যা আমার ডানে বামে আছে, যা আমার উপরে রয়েছে, তা থেকে আমাকে নিরাপদ করো। আর সে সমস্ত বিপদ আপদ থেকে তোমার আশ্রয় কামনা করছে যা নিচে থেকে আসতে পারে। খোদাতালার সত্তারিয়ত এবং মাগফিরাতের দোয়া, এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে খোদার মাগফিরাতের প্রতিশ্রুতি ছিল, তার সকল তার ব্যাপারে প্রতিশ্রুতি ছিল যে তিনি সকল পাপ থেকে মুক্ত ছিলেন এবং তিনি বলেছেন যে আমার শয়তানও মুসলমান হয়ে গেছে। এই দোয়া তো আসলে আমাদের শেখানো হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়কে বুঝে এই সমস্ত দোয়া করার তৌফিক দিন এবং এই অনুসারে কাজেরও তৌফিক দিন। তারপর এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিষ্ঠাবান প্রেমিক আমাদের যে দোয়া শিখিয়েছেন তার সম্পর্কে তার দু একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে হে আমার অনুগ্রহশীল, হে আমার খোদা, আমি তোমার এক অকর্মণ্য বান্দা, গুনাগার বান্দা, উদাসীন। তুমি আমার পক্ষ থেকে অন্যায় পর অন্যায় দেখেছ এবং তুমি উপর্যপরি নেয়ামত নাজিল করেছ, পাপের পর পাপ দেখে উপর্যপরি অনুগ্রহ করেছ। তুমি সবসময় তুমি সদা আমার দুর্বলতা ঢেকে রেখেছ, অশেষ নেয়ামতে আমাকে ভূষিত করেছ। অতএব আমি অযোগ্য এবং পাপাচারীকে দয়া করো, আমার অযোগ্যতাকে ক্ষমা করো, আমাকে আমার দুঃখ থেকে মুক্তি দাও, কেননা তুমি ব্যতীত কোন ত্রাণকর্তা নেই, কোন পরিত্রাতা নেই। আমিন। আরেকটি দোয়া তিনি শিখিয়েছেন যে হে বিশ্ব প্রতিপালক, তোমার অনুগ্রহ রাজির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার, তুমি অত্যন্ত সম্মানিত এবং দয়ালু, তোমার অশেষ অনুগ্রহ আমার উপর রয়েছে, আমার পাপ ক্ষমা করো যেন কোথায় আমি ধ্বংস না হয়ে যাই, আমার হৃদয়ে তোমার খাঁটি ভালোবাসা সৃষ্টি করো যেন আমি জীবন পেতে পারি, আর আমার দুর্বলতা ঢেকে রাখো, আমার হাতে এমন কাজ করাও যাতে তুমি সন্তুষ্ট হবে, আমি তোমার মহা সম্মানিত চেহারার আশ্রয়ে আসছি যে কোথায় তোমার ক্রোধ যেন আমার উপর বর্ষিত না হয়, আমার প্রতি দয়াগ্রহ ইহ এবং পারলৌকিক সমস্যা বিপদাবদ থেকে রক্ষা করার কারণে সমস্ত ফজল ও কৃপা তোমারই হাতে। আমিন সুম্মা আমিন। এই দোয়া আমাদের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব হওয়া উচিত, খোদার নিরাপত্তার বেষ্টনীতেও যেন আমরা থাকতে পারি এবং নিজেদের ভুলভ্রান্তের দুর্বলতার উপরও যেন আমাদের সজাগ দৃষ্টি থাকে, আর খোদার নিরাপত্তার বেষ্টনীতে এসে এগুলো থেকে বাঁচারও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। খোদার সত্তার বৈশিষ্ট্য থেকে লাভবান হওয়া এবং আল্লাহর ফজলকে আকর্ষণের জন্য হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোমেনের উপর কি দায়িত্ব ন্যস্ত করেছেন সে বিষয়ে আমি কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এক হাদিসে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে কোন মোমেন নারীর সম্মানের হেফাজত করবে খোদা তাআলা তাকে অগ্নি থেকে রক্ষা করবেন। একথা বিশেষভাবে এই হাদিস বিশেষভাবে সেই সমস্ত লোকদের জন্য আমি আজকে উপস্থাপন করেছি যারা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার পর পরস্পরকে দোষারোপ করা আরম্ভ করে। শুধু তারাই নয়, বরং দুই পরিবারের সদস্যরাও এমনটি করে। যখন ছেলের পরিবারের সদস্যরা মেয়ের উপর বা মেয়ের পরিবারের সদস্যদেরকে অভিযুক্ত করে, অনেক সময় বিনা কারণে পরস্পরকে দোষারোপ করে। আল্লাহ তাআলা বলেন দুর্বলতা ঢাকো, পর্দাপুষি করো, দুর্বলতা গোপন করো। কোন কোন সময় তো বৈধ কথা বলা হয়, আর অনেক ক্ষেত্রে অনর্থক অপবাদ আরোপ করা হয়। অনেক সময় ছেলে বা তার পরিবারের সদস্যরা কাজাতে বা আদালতে বের উপর এমন অপবাদ আরোপ করে যে তা দেখে এবং শুনে লজ্জা হয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মোমেন নারীর সম্মানের হেফাজত করো, তার দুর্বলতা প্রকাশ করো না, তাহলে খোদা তাআলা আগুন থেকে তোমাকে রক্ষা করবেন। অনেক সময় ও স্বভাব বা অভ্যাস মেলে না, মানুষ আলাদা হয়ে যায়, তালাক খোলা নিয়ে আলাদা হলে হতে হলে হন, কিন্তু এমন যে সমস্ত অপবাদ আরোপ করা হয় সে অপবাদ আরোপ না করেও কাজ চলতে পারে, অভিযোগ অপবাদ আরোপ না করেও কাজ চালানো সম্ভব। তাই কাহমদিকে এগুলো এড়িয়ে চলা উচিত যারাই হোক না কেন। এখানে মহিলার সম্মানের কথা বলা হয়েছে, সেখানে সার্বজনীন বিষয়ে উপস্থাপন করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরীর পক্ষ থেকে বর্ণিত যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোমেন নিজ ভাইয়ের দোষ ত্রুটি বা দুর্বলতা দেখে তা ঢেকে রাখবে, খোদা তাআলা এমন মোমেনকে জান্নাতে প্রবিষ্ট করবেন। অর্থাৎ পরস্পরের দোষ ত্রুটি সন্ধান না করে, তালাশ না করে গোপন করার শিক্ষা দেওয়া হয়েছে। উভয় পক্ষের আত্মীয় স্বজনকে এই হাদিসের মাধ্যমে সাবধান করা হয়েছে। একই সাথে শুভ সংবাদ দেওয়া হয়েছে যে যদি সমস্যার সমাধান করতে হয় বৈধভাবে সমাধান করো, পরস্পরের উপর অপবাদ আরোপ করে নয়, অভিযুক্ত করে নয়। যদি বৈধভাবে করো আর পরস্পরের দুর্বলতা যদি ঢেকে রাখো, অনেক নতুন সম্পর্ক যখন হয় এর ফলে অনেক গোপন কথাও উভয় পক্ষ জেনে যায়। সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে যদি দুর্বলতা ঢেকে রাখো, দুর্বলতা প্রকাশ না করো, তাহলে খোদা তাআলা জান্নাতে স্থান দেবেন। প্রথম হাদিসে শাস্তি থেকে বাঁচার কথা বলা হয়েছে, অর্থাৎ খোদা তাআলা আগুন থেকে নিরাপদ রাখবেন, অগ্নি থেকে রক্ষা করবেন দুর্বলতা ঢাকার কারণে। এখানে বলা হয়েছে যে খোদা তাআলা জান্নাতে প্রবিষ্ট করবেন, শুধু শাস্তি থেকেই রক্ষা করবেন না, বরং আল্লাহ তাআলা পুরস্কৃতও করবেন। তো এই হলো খোদা তাআলার দানের রীতি। রওয়ায়েতে বিষয়টা আরো স্পষ্ট করা হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে ভাইয়ের উপর জুলম করে না আর সাহায্যের যখন প্রয়োজন হয় তাকে নিঃসঙ্গ পরিত্যাগ করে না। যে ভাইয়ের চাহিদা পূরণের কাজে রত থাকে, খোদা তাআলা তার অভাব মোচনের কাজে রত থাকেন। যে ব্যক্তি কোন মুসলমানের কষ্টকে দূর করবে, খোদা তাআলা কিয়ামত দিবসে তার কিয়ামত দিবসের কষ্ট দূর করবেন। যে কোনো মুসলমানের দুর্বলতা ঢেকে রাখবে, খোদা তাআলা কিয়ামত দিবসে তার দুর্বলতা গোপন রাখবেন, প্রকাশ করবেন না। তো এটি হলো সেই স্ট্যান্ডার্ড, সেই মাপকাঠি, সেই মান যা সত্যিকারের মুসলমানের এবং আহমদীর হওয়া উচিত। কেননা হযরত মসীহ মওউদের হাতে বয়াত করে সমবেত হয়ে এই সমস্ত পাপ থেকে বাঁচার বা পাপ থেকে মুক্ত থাকার অঙ্গীকার করেছি আমরা। এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন যে আমি দেখি যে জামাতের সদস্যদের ভিতর পরস্পরের ভিতর ঝগড়া বিবাদ হয়, আর সামান্য ঝগড়ার কারণে পরস্পরের সম্মানের উপর আক্রমণ করে বসে, ছোট ছোট ঝগড়ার বশবর্তী হয়ে পরস্পরের সম্মানের উপর আক্রমণ আরম্ভ করে এবং ভাইয়ের সাথে যুদ্ধ আরম্ভ হয়, এটি অত্যন্ত গর্হিত কাজ, এটি হওয়া উচিত নয়। বরং একজন যদি নিজের ভুল স্বীকার করে অসুবিধা কি, কি ক্ষতি তাতে, কিছু মানুষ ছোট ছোট বিষয়ে অন্যকে যতক্ষণ লাঞ্ছিত না করবে পিছা ছাড়ে না, এই সমস্ত বিষয়কে এড়িয়ে চলা উচিত। খোদা তালার নাম হল সত্তার, সুতরাং এরা কেন ভাইদের প্রতি দয়া করে না, মার্জনা এবং ক্ষমা কেন অভ্যাস নেই। ভাইয়ের দুর্বলতা ঢেকে রাখা উচিত এবং তার সম্মান এবং সম্ভ্রমের উপর হামলা করা উচিত নয়। মুসলিম আসলাম বলেন যে একটি ছোট পুস্তিকায় আমি লেখা দেখেছি যে এক বাদশাহ কোরআনের অনুলিপি প্রস্তুত করতেন, এক মোল্লা বলল যে এই আয়াতটি ভুল লেখা হয়েছে। বাদশাহ তখনই সেই আয়াতকে একটা বৃত্তের আয়াতের চতুর্দিকে একটা বৃত্ত এঁকে নেন, বলছেন ঠিক আছে পরে দেখব। সেই মোল্লা যখন চলে যায় তিনি সেই বৃত্তকে মুছে দেন। তখন বাচ্চাকে কেউ জিজ্ঞেস করেছে, এমনটি কেন করলেন, শব্দ আয়াত না কেটে আপনি বৃত্তটা মুছে দিয়েছেন। তিনি বলেন যে প্রকৃতপক্ষে ভুল মোল্লার ছিল, কিন্তু তখন আমি বৃত্ত এঁকেছি তার মনতুষ্টির জন্য, তাকে আনন্দিত করার জন্য। তো ক্ষমতা থাকা সত্ত্বেও সেই বাদশা বিনয় এবং সহ্য আর ধৈর্য প্রদর্শন করেছেন, যে প্রজা হওয়া সত্ত্বেও তুমি এইভাবে আমার সামনে কথা বলতে পারো। এবং সেই বাদশাকে তিনি লজ্জিত হওয়া থেকেও বাঁচালেন, বলছে ঠিক আছে তুমি বলছো, তো আমি এই আয়াতটাকে একটা বৃত্তের আয়াতের চতুর্দিকে বৃত্ত এঁকে দিচ্ছি। মুসলিম ইসলাম বলছেন যে এই মান হওয়া উচিত। অন্যের দুর্বলতা দেখে তা প্রকাশ করা বলে বেড়ানো, এটি অহংকারের মূল। এমন বিষয় এটি করলে মানুষের নফস কুলসিত হয়, এগুলো এড়িয়ে চলা উচিত। এসব বিষয়গুলো তাকওয়ার সাথে সম্পর্ক রাখে। অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়ে তাকওয়া অবলম্বন করলে মানুষ আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন, কেননা তখন আর কোন দুষ্কৃতি তার ভিতরে থাকে না। ফেরেশতার কাজ হল, এমন মানুষ ফেরেশতার অন্তর্গত হয়, ফেরেশতার কাজই হল আনুগত্য করা। তাকওয়া অর্জন করো, কেননা তাকওয়া অর্জনের পরেই খোদা তালার পক্ষ থেকে বরকত নাজল হয়। মুত্তাকিকে পৃথিবীর বিপদ আপদ থেকে রক্ষা করা হয়। আজকে পৃথিবীতে অগণিত বিপদ সমস্যা রয়েছে, মানুষের উপর বিপদ আপদ নেমেই আসে। মুসলিমত বলছেন তাকওয়া অবলম্বন করো, বিপদ আপদ থেকে রক্ষা করা হবে, আল্লাহ তালা তাদের দুর্বলতা ঢাকেন। যতদিন এই রীতি অবলম্বন না করা হবে কোনো লাভ নেই। এমন মানুষ আমার বয়াতে আদৌ লাভবান হবে না। লাভবান কিভাবে হতে পারে, কেননা তার ভিতরে অভ্যন্তরীণ ভাবে একটি জুলুম বা অন্ধকার রয়েছে। কারো দুর্বলতা যদি না ঢাকা হয় এটিও এক ধরনের অন্ধকার। বাকি নেকি করলেও বয়াত করলেও যদি হৃদয়ে এই অন্ধকার থেকে যায় তাহলে লাভ নেই। একই অহংকার, আত্মশ্লাঘা, রিয়া, আত্মভরিতা এবং কথায় কথায় খেপে যাওয়া যদি থেকেই যায় তাহলে অন্যদের সাথে তোমাদের পার্থক্য কি? অহংকার, কৃত্রিমতা, তাৎক্ষণিকভাবে খেপে যাওয়া যদি অভ্যাসই হয় তাহলে অন্যদের সাথে তোমাদের পার্থক্য কি হল? মাসুম ইসলাম বলছেন পুণ্যবান নেক ফিতরত যদি একজনও থাকে আর সারা গ্রামে যদি একজনও থাকে তাহলে মজিজার মতো তার দ্বারা মানুষ প্রভাবিত হবে। নেক মানুষ যে খোদার ভয়ে তাকে অবলম্বন করে তার ভিতরে এক ঐশী প্রতাপ থাকে যা মানুষের হৃদয়ে ঘর করে যে এই ব্যক্তি খোদার প্রেমিক মানুষ। এটি সত্য কথা যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসে, খোদা তালা নিয়ে যে মাহাত্ম্য বা মহিমা থেকে তাকে অংশ দেন। স্মরণ রাখবে যে ছোট ছোট বিষয়ে ভাইদের দুঃখ এবং কষ্ট দেয়া কোনোভাবে সমীচীন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবীর পবিত্র সত্তায় সমস্ত কামেল গুণাবলী সমবেত হয়, সমস্ত আখলাক তার ভিতরে জমা হয়, উন্নত গুণাবলী একত্রিত হয়। এখন খোদা তালা তার পবিত্র আখলাকের বা চরিত্রের শেষ নমুনা প্রতিষ্ঠিত করেছেন। এখনো যদি সেই পাশবিকতায় থেকে যায় তাহলে বড়ই আক্ষেপের বিষয়। আখারেনদের সাথে মিলিত হয়ে সে ভবিষ্যৎবাণী পুরা হচ্ছে, তো এটি থেকে তোমরা উপকৃত হওয়ার চেষ্টা করো। তাই অন্যদেরকে দোষারোপ করো না, কেননা অনেক সময় মানুষ অন্যদের যে দোষে দোষারোপ করে নিজেই সেই দোষের শিকার হয়। যদি সেই দোষ তার ভিতর না থাকে তাহলে নেই, কিন্তু যদি থেকেই থাকে তার সাথে খোদা তালার বোঝা পড়া হবে। অনেকের অভ্যাস হল ভাইদের উপর তাৎক্ষণিকভাবে নোংরা অপবাদ আরোপ করে, কোনো কথা হলেই তাৎক্ষণিকভাবে অপবাদ এবং নোংরা অপবাদ আরোপ করে। এই সমস্ত কথা এড়িয়ে চলো, মানব জাতির উপকার করো, ভাইদের প্রতি সহমর্মী হও, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, ভাইদের সাথে নেক জীবনযাপন করো। আর সবচেয়ে বড় বিষয় হল শেরককে এড়িয়ে চলো, এটি তাকওয়ার মৌলিক ইট। সমস্ত পাপের কারণে হল প্রচ্ছন্ন শেরক থাকে। যদি খোদার ভয় থাকে আর জানা থাকে যে খোদা আমাকে দেখছেন আর আমার সব কথাই তিনি জানেন, তাহলে কখনো এই ধরনের অপকর্ম মানুষ করতেই পারে না, যা তাকে অর্থাৎ এমন কাজ করতে পারে না যা তাকে পাপের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা পরস্পরের দুর্বলতা ঢেকে রাখার এবং দুর্বলতা প্রকাশ না করার সম্পর্কে কত কঠোর নির্দেশ দিচ্ছেন। আয়াতে আছে, ইয়া আল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা মিনা যান ইন্না বাদা যান্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আই ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে যারা ইমান এনেছ, তোমরা সন্দেহকে যত এড়িয়ে চলা যায় চলো, নিশ্চয় কিছু সন্দেহ পাপের কারণ হয়ে থাকে, আর তোমরা ছিদ্রান্বেষণ করো না এবং একে অপরের পরচর্চা করবে না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? অবশ্যই তোমরা একে ঘৃণা করবে এবং আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ পুনঃ পুনঃ সদয় দৃষ্টিপাতকারী এবং পরম দয়াময়। এই আয়াতে যে সন্দেহের কথা বলা হয়েছে তার ভিত্তি হল ধারণা। পৃথিবীতে পাপের প্রসারের সবচেয়ে বড় ভূমিকা হল কুধারণা। কুধারণার কারণে মানুষ অন্যের দুর্বলতার সন্ধান করে, ছেদ্রান্বেষণ করে, এভাবে উদ্দেশ্য হল তাকে হেয় করা, নিচ প্রমাণ করা, তাকে বদনাম করা। তাই আল্লাহ তাআলা বলেন যে পারস্পরিক সম্পর্কের বিষয়ে এবং ব্যক্তিগত বিষয়ে তোমরা বেশি মাথা নাক গলাবে না, ছেদ্রান্বেষণ করবে না, কেননা এটি খোদা তাআলা পছন্দ করেন না। এই দুর্বলতা সন্ধানের পরের পদক্ষেপ কি হবে? তোমরা নিজেদের মিটিং এ মজলিসে বসে পরচর্চা করবে, চুগলি করবে, এমন কথা যা অন্যদের সম্পর্কে তোমরা অবগত হয়েছ বা যা অন্যকে বদনাম করার সুযোগ নিয়ে আসবে বা বদনাম করার কারণ হয়, এমন বিষয়গুলোকে বলা হয় পরচর্চা বা গীবত। অথচ খোদা তাআলা তো দুর্বলতা ঢেকে রাখা পছন্দ করে। যে সমস্ত কথা খোদা তাআলা ঢেকে রেখেছেন, তুমি ছেদ্রান্বেষণ করে সেগুলোকে বাহিরে এনেছো আর তার গীবত আরম্ভ করেছ, পরচর্চা আরম্ভ করেছ, তো খোদার কাছে, খোদার দৃষ্টিতে এটি অত্যন্ত ঘৃণ্য কাজ। যে বিষয়কে খোদা তাআলা ঢেকে রেখেছেন তার সম্পর্কে তার উপর থেকে পর্দা উন্মোচন করার কোন মানুষের অধিকার নেই। যে হাদিস আমি পড়েছি সে তাতে খোদা তাআলা বলেন যে যারা অন্যের দুর্বলতা ঢাকে না, ঢেকে রাখে না, গোপন করে না, তাদেরকে আমি শাস্তি দেব। কেননা দুর্বলতা গোপন না করা, যেখানে অন্যকে দুর্নাম করবে, বদনাম করবে এবং পৃথিবীর সামনে তাকে উলঙ্গ করবে, সেখানে এর ফলে সমাজও কলুষিত হবে। এই গোপন কথা যদি কারো প্রকাশ করা হয়, গোপন কথা বের করে মানুষের সামনে যদি প্রকাশ করা হয়, এর প্রতিক্রিয়াও দেখা দেবে বিপরীত পক্ষ থেকে, আর এর ফলে শত্রুতা ক্রমশ বৃদ্ধি পাবে। অথচ খোদার নির্দেশ হল পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে তোমরা দৃষ্টান্ত হও, রোহামাও বাইনাহুম, পরস্পরের প্রতি দয়াদ্র হওয়া উচিত তোমাদের। এছাড়া এই সমস্ত গোপন কথা প্রকাশ পাওয়ার ফলে যাদের ব্যাপারে, যাদের গোপন তথ্য প্রকাশ করা হয়েছে বা হয়, তার এই সমস্ত কথার কারণে নিকটাত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, এটি প্রথম প্রতিক্রিয়া। পর্দা যদি ছিন্ন করো, দ্বিতীয় পক্ষ ক্ষেপবে, ফাসাদ এবং বিশৃঙ্খলা দেখা দেবে। দ্বিতীয়ত, যে সমস্ত কথা বলা হয়, কিছু কথা এমন হয়ে থাকে যার ফলে দুপক্ষের সম্পর্ক নষ্ট হয়, দূরত্ব সৃষ্টি হয় দুই হৃদয়ের মাঝে। যেমন যদি বলে যে তোমার অমুক আত্মীয়, অমুক বন্ধু বা অমুক ব্যক্তি অমুক সময়ে তোমার সম্পর্কে কথা বলেছিল আমাকে বা আমি জানতে পেরেছি। যদি সে ব্যক্তি সত্যিকার অর্থে কারো বিরুদ্ধে চুগলি করেও থাকে, তাহলে শ্রোতা তাৎক্ষণিকভাবে কেন তাকে নসিহত করেনি বা বিষয়ে কেন সেখানেই চাপা দেয়নি বা বোঝায়নি? যদি বোঝানোর শক্তি না থেকে থাকে তাহলে তার জন্য দোয়া কেন করেনি যে হে আল্লাহ তুমি তার সংশোধন করো? কিন্তু এখন সেই কথা বলে একই ব্যক্তি যে কথা ছড়াচ্ছে সে আসলে চুগলি করছে। চুগলিবাজ একদিকে চুগলির পাপ হচ্ছে তার, দুর্বলতা না ঢাকার পাপ হচ্ছে, এবং এছাড়া ফাসাদ এবং বিশৃঙ্খলা ছড়ানোর কারণ হচ্ছে। আর ফাসাদ এবং বিশৃঙ্খলা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ফেতনা তো হত্যার থেকেও ভয়াবহ কাজ। ফেতনা বা নৈরাজ্য সৃষ্টি করা এটি হত্যা করা থেকেও ভয়ানক কাজ। আরেকটি কথা হল এভাবে যে চুগলি করে সে সমাজে অশ্লীলতা ছড়ানোর কারণ হয়, পাপের প্রসারের কারণ হয়। কেননা যে কথা সে ছড়ায় সেটি যদি অপছন্দনীয় হয়, সেটি যদি পাপ হয়ে থাকে, তাহলে দুর্বল ইমানের লোকদের জন্য বা অনেক সময় যুবকরা এতে পাপে ধৃষ্ট হয়, বলে যে অমুক ব্যক্তি করেছে চলো আমিও করে দেখি অসুবিধা কি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয় যারা চায় যে মোমেনদের মাঝে পাপ এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য ইহ এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তো দেখুন, যদিও খোদা তাআলা হায়া লজ্জাবোধ দুর্বলতা ঢেকে রাখা পছন্দ করেন, পর্দাপোশি পছন্দ করেন, মন্দাদের ক্ষমা করা পছন্দ করেন, কিন্তু এমন মানুষ যারা অন্যের পর্দা ছিন্ন করতে চায়, যারা দুনিয়াতে নির্লজ্জতার প্রসার চায়, অশ্লীলতা ছড়ায়, যারা মোমেনদের ভিতর পাপের মাধ্যমে নোংরা কথা বলে পাপ ছড়াতে চায়, এদের ভিতর এমন মানুষ আছে যারা গোপনে করে আর কিছু এমন আছে যারা প্রকাশ্যে করে। আল্লাহ তাআলা বলেন যে তাদের ইহ এবং পরকালে তাদের জন্য শাস্তির সংবাদ রয়েছে। কেননা সমাজে প্রকাশ্যে যদি পাপের প্রসার হয়, পাপ ছড়ায়, পরস্পরকে যদি মানুষ উলঙ্গ করে, তাহলে লজ্জাবোধ বা হায়ার যে একটা মান আছে সেই মান হারিয়ে যায়, কমে যায়। এই সমাজে অর্থাৎ পাশ্চাত্যে প্রকাশ্যে যে অপকর্ম হয় এর কারণ হল এদের ভিতর লজ্জাবোধ নেই, লজ্জাবোধ হারিয়ে গেছে। আর বর্তমান যুগে টেলিভিশন এবং অন্যান্য প্রচার মাধ্যম সারা পৃথিবীকে নির্লজ্জ করে চলেছে, আর একে বলা হয়, এর নাম রাখা হয় স্বাধীনতা। এর ফলে নগ্নতা এবং নির্লজ্জতা পরবর্তী প্রজন্মকেও সংক্রমিত করছে। আক্ষেপের সাথে বলতে হয় যে অনেক ক্ষেত্রে অনেক আহমদীয় এতে জড়িয়ে যায়। তাই ইসলাম পর্দা এবং লজ্জাবোধের উপর অনেক জোর দিয়েছে, একই সাথে অন্যদেরও বলে যে তোমরা অন্যের দুর্বলতা সন্ধানের চেষ্টা না করো, ছিদ্রান্বেষণ করো না, আর সেটিকে প্রসার এবং প্রচার করো না। কোন দুর্বলতা যদি কারো তুমি জেনে যাও, অবগত হও, আর সে ব্যক্তি যদি এত নির্লজ্জ হয়ে যায় যে সামনেও করছে এবং বারবার যদি সে অপকর্ম করে, তাহলে জামাতের ব্যবস্থাপনা রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছে, নিজাম বা ব্যবস্থাপনাকে অবহিত করো, নীরবে তোমার দায়িত্ব তুমি পালন করেছো, এরপর তার জন্য দোয়া করো। যদি তুমি তার অপরাধকে অসাবধান কথা বলে ছড়াতে থাকো, প্রসার করো, প্রচার করো, তাহলে তুমি তাকওয়া থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছ। আর যদি দৃষ্টান্তস্বরূপ কারো দুর্বলতা তুমি অবগত হও বা জেনে যাও, এরপর সে ব্যক্তি যদি সেই দুর্বলতা থেকে তওবা করে, তা সত্ত্বেও কোন বিরোধিতার কারণে সুযোগ পেয়ে সেই দুর্বলতা কোন সুযোগে কোন ব্যক্তি সেই দুর্বলতা অবগত হওয়ার পর যদি সে তা বলে বেড়ায়, তা প্রচার করতে থাকে, তাহলে এমন ব্যক্তি শুধু পর্দাই ছিন্ন করছে না, বরং বলা হয়েছে চুগলি করে তুমি সেই অপকর্ম করছো যেভাবে কোন ব্যক্তি যেন কোন ব্যক্তি নিজ মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। তাই সমাজকে সকল প্রকারের বিশৃঙ্খলা থেকে, নৈরাজ্য থেকে রক্ষা করার জন্য, নিজেকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচানোর জন্য দুর্বলতা ঢেকে রাখা একান্ত আবশ্যক। কিন্তু যে আমি বলেছি, যদি উদ্দেশ্য যদি সংশোধন হয়, তাহলে দোয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো উচিত যে অমুক দুর্বলতা রয়েছে যা দূর হচ্ছে না। এরপর সেই ওদাদারের দায়িত্ব হল গোপনীয়তা রক্ষা করে পুরো বিষয় সামনে এনে তার সংশোধনের চেষ্টা করা। যদি কোন ব্যক্তি নাছোড় বান্দা না হয়, তাহলে যতটা সম্ভব চেষ্টা করা উচিত, ওহদাদারদের চেষ্টা করা উচিত যেন কথা জানা জানি না হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে আমাদের জামাতের উচিত কোন ভাইয়ের দুর্বলতা দেখে, দোষ ত্রুটি দেখে তার জন্য দোয়া করা। কিন্তু যদি দোয়া না করে আর সে কথা যদি বলে বেড়ায়, তাহলে পাপ করে। এমন কোন রোগ ত্রুটি আছে বা ত্রুটি বিচ্ছুতি আছে যা দূর হতে পারে না, তাই দোয়ার মাধ্যমে ভাইকে সাহায্য করা উচিত। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরচর্চা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেন যে কারো সত্যিকারের দুর্বলতা তার অনুপস্থিতিতে এমনভাবে বলা যে সে যদি উপস্থিত থাকলে সে যদি এটি অপছন্দ করে, তাহলে এটি গীবত। আর সেই দোষ ত্রুটি যদি তার ভিতর না থাকে, তা সত্ত্বেও তুমি বলে বেড়াও, তাহলে এটিকে বলা হয় অপবাদ। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়াকদাব বাদুকুম বাদান আইয়ুহিব আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। পরচর্চাকে ভাইয়ের মাংস খাওয়া আখ্যা দেওয়া হয়েছে এখানে। তিনি আরো বলেন যে সত্যিকার অর্থে জামাত এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে, জামাতের এখনো প্রাথমিক অবস্থা, কিন্তু হুজুর বলছেন যে 120 বছর পর, অনেক সময় নবীর যুগ থেকে যখন জামাত দূরে যায়, তখন দুর্বলতা বারবার ফিরে আসে। আর জামাতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের মানুষ জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে, অনেকেই নিজের দুর্বলতাকে দূর করতে পারে। অনেক পুরনো আহমদি সঠিকভাবে ধর্মের উপর প্রতিষ্ঠিত নয়, তাকওয়ার সত্যিকারের স্পিরিট কে বোঝে না, এই তো এইভাবে দুর্বলতা ছড়াতে থাকে। তাই এই যুগ বড় ভয়াবহ যুগ, আমাদেরকে পুনরায় সংশোধনের দিকে দৃষ্টি দেওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে এরূপ একে স্মরণ রেখে এর উপর আমল করতে হবে। তিনি বলেন অনেক দুর্বলতা আছে জামাতের ভিতর, যা যেমন ভয়াবহ অসুস্থতার পর মানুষের ভিতরে দুর্বলতা থাকে, সেরকম দুর্বলতা অনেকের ভিতর রয়েছে, অনেকেই কিছুটা শক্তি অর্জন করেছে। তাই কাউকে দুর্বল পেলে গোপনে নসিহত করা উচিত, যদি সত্যিকার সহানুভূতি থাকে কারো জন্য বা জামাতের প্রতি যদি সহানুভূতি থাকে আর যদি সংশোধন চায়, তাহলে যে ভাইকে দুর্বল দেখবে বা দুর্বল পাবে, তার পর্দা ছিন্ন না করে তার দুর্বলতা দোষ ত্রুটি বলে বেড়াবে না, প্রকাশ না করে তাকে গোপনে নসিহত করো, বোঝাও সহানুভূতি এবং বন্ধুত্বের চেতনা নিয়ে বোঝাও, যদি না মানে তার জন্য দোয়া করো। আর এরপরও যদি লাভ না হয়, তাহলে ধরে নাও যে এটাই তার তাকদীর এবং অদৃষ্ট, তো আল্লাহ যেখানে তাকে সহ্য করছেন বা গ্রহণ করছেন, তাই এমন ব্যক্তির সামনে কোনোভাবে জোশ দেখানো উচিত না, উত্তেজিত হওয়া উচিত নয়। আর আমি হুজুর বলছি, আমি বলেছি জামাতের নিজাম রয়েছে সক্রিয়, নিজামকে বলতে পারেন। এরপর নিজামের কাজ তাদেরকে গোপনীয়তা রক্ষা করে এমন বিষয়গুলো দেখা উচিত, মানুষকে জানানো উচিত নয়। অনেক চোর এবং ব্যভিচারী এক পর্যায়ে কুতুব এবং আবদাল হয়ে গেছে। তড়িঘড়ি কাউকে প্রত্যাখ্যান করা আমাদের কাজ নয়, আমাদের হৃদয় নয়। কারো বাচ্চা যদি নষ্ট হয় তার সংশোধনে সে পুরো চেষ্টা করে। একইভাবে কোনো ভাইকে পরিত্যাগ করা উচিত না, বরং তার সংশোধনের চেষ্টা করা উচিত। কোরআন কারো দুর্বলতা দেখে সেটিকে বলে বেড়ানো এবং প্রচার করা এটি কোরআনের রীতি নয়। বরং কোরআন বলে তাওয়াসাও বিসসাবরি ওয়া তাওয়াসাও বিল মারহামা, অর্থাৎ তারা ধৈর্য এবং ভালোবাসার সাথে নসিহত করে। মারহামা বা দয়া হলো কারো দুর্বলতা দেখে, দোষ ত্রুটি দেখে নসিহত করা এবং তার জন্য দোয়া করা। দোয়াতে গভীর, দোয়ার গভীর প্রভাব রয়েছে। তার অবস্থা, সে ব্যক্তির অবস্থা বড়ই শোচনীয় যে এক ব্যক্তির দুর্বলতাকে 100 বার বলে বেড়ায় কিন্তু একবারও দোয়া করে না। 40 দিন কারোর জন্য কেঁদে কেঁদে দোয়া করার পরেই তার দুর্বলতা বলা যেতে পারে। তিনি বলেন যে তোমাদের খোদার গুণাবলীতে গুণান্বিত হওয়া উচিত, ঐশী বৈশিষ্ট্য অবলম্বন করা উচিত। আমার কথার অর্থ এই নয় যে দোষ ত্রুটি বা পাপ কে সমর্থন করা, বরং আমরা বলছি যে এটিকে প্রচার করবে না, পরচর্চা করবে না। কারণ ঐশী কিতাব বলে যে এটি পাপ, দুর্বলতা বা পাপ বলে বেড়ানো এটি পাপ। শেখ সাদির দুই শিষ্য ছিলেন, একজন আধ্যাত্মিক রহস্যের কথাবার্তা বলে বেড়াতেন, জ্ঞানী ছিলেন, তার দ্বিতীয় ব্যক্তি এটি দেখে হিংসা করত। প্রথম ব্যক্তি এরপর শেখ সাদিকে বলে যে আমি যখনই কিছু বলি আমার সাথী জ্বলে এবং হিংসা করে। শেখ সাদি বলেন যে একজন দোজখের জাহান্নামের পন্থা অবলম্বন করেছে, অর্থাৎ তোমাকে হিংসা করে তুমি তার গীবত করেছ, পরচর্চা করেছ, তার দোষ এবং ত্রুটি আমার সামনে বর্ণনা করেছ, এটি গীবত, এটিও পাপ, এটি অন্যায়। মুসা ইসলাম বলছেন যে কাজ চলতে পারে না বা জামাত চলতেই পারে না যতক্ষণ পর্যন্ত দয়া, দোয়া এবং সত্তারি এবং পরস্পরের প্রতি দয়াদ্রচিত্ত না হব, কাজ চলবে না। আর জামাতের সংখ্যা যেহেতু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদেরকে সচেতন হওয়া উচিত এই সমস্ত বিষয়ে। ঝগড়া বিবাদকে না বাড়িয়ে এই সমস্ত বিষয়ে আমাদের সাবধান এবং সচেতন হওয়া উচিত, সচেতনতার সাথে কাজ করা উচিত। হযরত মুসা ইসলাম বিভিন্ন স্থানে বারবার এ বিষয়ে দোয়া এবং দুর্বলতা ঢাকা সম্পর্কে জামাতকে নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন এই শিক্ষা অনুসারে পরিচালিত হয়ে আল্লাহ তাআলার সত্তার বৈশিষ্ট্য থেকে সবসময় যেন আমরা পর্যাপ্ত অংশ পাই। আল্লাহ তাআলা কৃপা করত সমস্ত পাপের প্রতি, সকল পাপের বিরুদ্ধে আমাদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করুন। আমরা যেন পুণ্যের দিকে ক্রমশ অগ্রসর হতে থাকে এবং মসিহ মদের প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যেন আমরা কাজ করে যেতে পারি।
আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر